শ্রোতা বন্ধু, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা আপনাকে আল্লাহর নামে শুভেচ্ছা জানাই। তিনি শান্তির প্রভু। তিনি তার তৈরিকৃত ধার্মিকতার পথ এবং তার সত্যময় শান্তি সম্পর্কে আমাদের জানাতে চান। আজকে আপনার অনুষ্ঠান ধার্মিকতার পথ আবারও উপস্থাপন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বিগত ৪২টি অধ্যায়ে আমরা পাক কিতাবের প্রথম অংশ তৌরাত দেখেছিলাম। আমরা জানি যে আল্লাহ তার পরিকল্পনা মুসাকে জানাতে দিয়েছিলেন। আল্লাহ মুসাকে কিতাব লেখার উৎসাহ দিয়েছিলেন। সম্ভবত মুসা কিতাব লিখেছেন প্রায় ৩৫০০ বছর পার হয়ে গিয়েছে, তারপরও আমাদের কাছে এর মূল্য অনেক। তৌরাত হচ্ছে ভিত্তি যা আল্লাহ নিজে তৈরি করেছিলেন, যেন আমরা যাচাই করে দেখতে পারি যে বিষয়গুলো আমার কাছে আসছে তা কি আল্লাহর কাছ থেকে আসছে কিনা। তৌরাতের শিক্ষাগুলো আল্লাহর খাঁটি সত্য বহন করে, যে শিক্ষাগুলো এর বিরুদ্ধে তা মিথ্যা। আল্লাহর প্রত্যেকটি সত্য খুব সুন্দরভাবে তৌরাতে দেওয়া আছে। শুধুমাত্র একটি বিষয় আছে যা সর্বশক্তিমান আল্লাহ করতে পারে না। আপনি কি জানেন সেটা কি? ঠিক, আল্লাহ নিজের বিরুদ্ধে কিছু করতে পারেন না। তৌরাতে মুসা এই কথা লিখেছেন,
তোমরা কোনো ইসরায়েলীয় ভাইয়ের কাছ থেকে সুদ নেবে না, সেই সুদ টাকা পয়সার উপরে হোক কিংবা খাবারের জিনিসের উপরেই হোক কিংবা অন্য যে কোনো জিনিসের উপরেই হোক।
মুসার মাধ্যমে আসা তৌরাতের মধ্যে দিয়ে আল্লাহ আমাদের কাছে অনেক রহস্য তুলে ধরেছেন। আমরা আজকে পরিকল্পনা করেছি যে তৌরাতের এই যাত্রা শেষ করব। আমরা আমাদের চূড়ান্ত অধ্যায়ে যাওয়ার আগে দেখতে চাই প্রথম থেকে এই পর্যন্ত আমরা কি শিখেছি। তৌরাতের প্রথম অধ্যায়ে আমরা দেখেছি যে কিভাবে আল্লাহ তার মতো করে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ তার সৃষ্টি মানুষের সাথে একটি সুন্দর সম্পর্ক বজায় রাখতে চেয়েছিলেন, যার কারণে তিনি মানুষের প্রাণে মন অথবা আত্মা দিয়েছিলেন যেন আল্লাহকে জানতে পারে, হৃদয় দিয়েছিলেন যেন মহব্বত করতে পারে, এবং ব্যক্তিগত স্বাধীনতা দিয়েছিলেন যেন সিদ্ধান্ত নিতে পারে যে আল্লাহর বাধ্য হবে নাকি অবাধ্য হবে। তৃতীয় অধ্যায়ে আমরা দেখেছি যে প্রথম মানুষ আদম শয়তানের কথা শুনেছিলেন এবং আল্লাহর নিষেধ করা গাছের ফল খেয়েছিলেন। এইভাবে কিতাব বলে,
একটি মানুষের মধ্য দিয়ে গুনাহ দুনিয়াতে এসেছিল ও সেই গুনাহের মধ্য দিয়ে মৃত্যুও এসেছিল। সব মানুষ গুনাহ করেছে বলে এইভাবে সকলের কাছে মৃত্যু উপস্থিত হয়েছে।
গুনাহের শাস্তি হচ্ছে মৃত্যু এবং আল্লাহর সাথে চিরকালের জন্য বিচ্ছেদ। এইভাবে আল্লাহ আদমকে এবং হাওয়াকে তাদের গুনাহের জন্য পরম দেশের বাগান থেকে বহিষ্কার করেছিলেন, কিন্তু তাদেরকে বের করার আগে আল্লাহ ঘোষণা করলেন যে আদম সন্তানদের নাজাত দেওয়ার জন্য একজন নাজাতদাতাকে দুনিয়াতে পাঠাবেন, যেন তাদের শয়তানের হাত থেকে এবং গুনাহের শাস্তি থেকে নাজাত দিতে পারে। তারপরে আমরা শিখেছি কিভাবে আল্লাহ ইব্রাহিমকে আহ্বান করেছেন এবং একটি বিশেষ জাতির ওয়াদা করেছিলেন যার মধ্যে দিয়ে নবীরা এবং নাজাতদাতা আসবে। এইভাবে ইব্রাহিম ইসাককে জন্ম দিলেন, ইসাক ইয়াকুবকে জন্ম দিলেন, ইয়াকুবের ১২ জন সন্তান ছিল। পরবর্তীতে আল্লাহ ইয়াকুবের নাম পরিবর্তন করে ইসরায়েল রাখলেন। ইসরায়েলের ১২ জন সন্তানের মাধ্যমে নতুন জাতি উৎপন্ন হল যা আল্লাহ ইব্রাহিমকে ওয়াদা করেছিলেন। ১০ বড় ভাইয়েরা মিলে তাদের ছোট ভাই ইউসুফকে বিক্রি করে দেয়। যাই হোক,
একজন লোক যা বনে তাই কাটে।
এভাবে আমরা দেখি যে ইসরায়েলের সকল সন্তান মিশরীয়দের গোলাম হয়, কিন্তু আল্লাহ তার ওয়াদা ভুলে যাননি যা তিনি ইব্রাহিম এবং তার বংশের উদ্দেশ্যে করেছিলেন। হিজরতে আমরা দেখতে পাই কিভাবে মুসার মাধ্যমে বনি ইসরায়েলদের গোলামী থেকে ছাড়িয়ে এনে আল্লাহ তার ওয়াদা পূর্ণ করেন। মুসার কাহিনী অধ্যয়নকালে আমরা পড়েছি আল্লাহর অসাধারণ এবং চমৎকার হিসাব, যার কারণে তিনি বনি ইসরায়েলদের ফেরাউন এবং মিশরীয়দের বন্দিত্ব থেকে ছাড়িয়ে নিয়ে আসেন। আমরা আরও পড়েছি যে কিভাবে আল্লাহ তাদের মরুভূমিতে প্রতিপালন করেছিলেন এবং তাদের কেনান দেশের প্রান্তে নিয়ে এসেছিলেন, যে দেশ সম্পর্কে আল্লাহ তাদের পূর্বপুরুষ ইব্রাহিমকে ওয়াদা করেছিলেন। যাই হোক, বেশিরভাগ বনি ইসরায়েলরা কেনানের দৈত্যদের ভয় পেয়েছিল এবং আল্লাহর ওয়াদার উপর ইমান আনেনি, যার কারণে সেই সময়ে তারা শস্যে পরিপূর্ণ কেনান দেশে প্রবেশ করতে পারেনি। বনি ইসরায়েলদের অবিশ্বাসের কারণে আল্লাহ তাদের ৪০ বছর মরুভূমিতে ঘুরিয়েছিলেন, যতক্ষণ না সবাই আল্লাহর ওয়াদাতে ইমান এনেছে। তাদের অবিশ্বাসের কারণে আল্লাহ তাদের এই শাস্তি দিয়েছিলেন।
সত্যি তিনি নির্ভরযোগ্য আল্লাহ, তিনি কোনো অন্যায় করেন না, তিনি ন্যায়বান ও সৎ।
এখন আসুন আমরা তৌরাতের যাত্রা পূর্ণ করি। মনে রাখবেন, বনি ইসরায়েলরা মরুভূমিতে ছিল কারণ আল্লাহ তাদের সংশোধন করেছিলেন। যাদের বয়স ২০ বছরের উপরে ছিল তাদের বেশিরভাগ, যারা আল্লাহর ওয়াদা ইমান আনেনি, তারা কেনানে প্রবেশ না করে মারা গিয়েছিল, কেউ বেঁচে ছিল না। তখন তাদের সন্তানেরা প্রান্তে ছিলেন। ৪০ বছর মরুভূমিতে থাকার পর বনি ইসরায়েলের সন্তানেরা সেই দেশে প্রবেশ করতে উদ্বিগ্ন ছিল, যে দেশে তাদের অভিভাবকেরা প্রবেশ করতে পারেনি। আমরা আজকে তৌরাতের ৫ নম্বর অংশে দ্বিতীয় বিবরণ অধ্যয়ন করছি। এই চূড়ান্ত অংশে মুসা তুলে ধরেছিলেন আল্লাহর পবিত্র শরীয়ত এবং বনি ইসরায়েলদের তা কি শিক্ষা দিয়েছিলেন। এই কিতাবটি চূড়ান্ত বার্তা বহন করে যা মুসা লোকদের কাছে প্রচার করেছিলেন, যেন আল্লাহর ওয়াদাকৃত দেশে প্রবেশ করতে পারে। আজকে মুসার সমস্ত বিষয় তুলে ধরার সময় নেই, কিন্তু মুসার কিছু অংশ তুলে ধরব। ভুলে যেও না, যখন মুসা বুঝিয়ে দিচ্ছিলেন তখন বনি ইসরায়েলদের বললেন, সাবধান হও, ভুলে যেও না তোমরা একসময় মিশরীয়দের গোলাম ছিলে, ভুলে যেও না সমস্ত পথে আল্লাহ তোমাদের জন্য যা করেছিলেন মিশরে এবং যে দেশে তোমরা প্রবেশ করতে যাচ্ছ তার মাঝেও, ভুলে যেও না যে গুনাহ তোমরা তোমাদের মাবুদ আল্লাহর সামনে করেছিলে, ভুলে যেও না কিভাবে তোমাদের অভিভাবকদের অবিশ্বাসের কারণে আল্লাহ তাদের বিচার করেছিলেন, যার ফলে সবার কঙ্কাল এখনও মরুভূমিতে পড়ে আছে, ভুলে যেও না আল্লাহ তোমাদের অভিভাবকদের প্রতি মঙ্গলময় ছিলেন, কিন্তু তোমাদের অভিভাবকরা কঠিন হৃদয়ের ছিলেন এবং ইমান আনতে অস্বীকার করেছিলেন, এই সকল ভুলে যেও না। বর্তমানে যখন আপনি আল্লাহর রব শুনতে পান তখন আপনার হৃদয়কে কঠিন করে রাখবেন না, যেভাবে আপনার পূর্বপুরুষেরাও মরুভূমিতে করে রেখেছিল। আপনি কি আপনার পূর্বপুরুষদের মতো হবেন যারা আল্লাহর কালামে ইমান আনেননি, নাকি আপনি আল্লাহর কালামের ইমান আনবেন? যদি আপনি আপনার পূর্বপুরুষদের মতো আল্লাহর কালামে ইমান না আনেন তাহলে আল্লাহ আপনাকেও শাস্তি দিবেন যেভাবে তাদেরকে দিয়েছিলেন। ভুলে যাবেন না আপনার আল্লাহ আপনাকে সেই দেশ দিবেন, কারণ মানুষ কেবল রুটিতেই বাঁচে না কিন্তু আল্লাহর মুখের প্রত্যেকটি কথাতেই বাঁচে, ভুলে যাবেন না। মুসা তার বক্তৃতা দেওয়ার পর আল্লাহ মুসাকে বললেন,
তুমি জেরিকোর উল্টাদিকে মোয়াব দেশের অবারিম পাহাড় শ্রেণীর মধ্যে নব পাহাড়ে গিয়ে ওঠো, এবং সম্পত্তি হিসাবে যে কেনান দেশটা আমি বনি ইসরায়েলদের দিচ্ছি তা একবার দেখে নাও। তোমার ভাই হারুন যেমন হোর পাহাড়ে মারা গিয়ে তার পূর্বপুরুষদের কাছে চলে গেছে, তেমনি করে তুমিও নব পাহাড়ে উঠে মারা যাবে এবং তোমার পূর্বপুরুষদের কাছে চলে যাবে। এর কারণ হল শিন মরুভূমিতে কাদেশের মরিবার পানির কাছে বনি ইসরায়েলদের সামনে তোমরা আমার প্রতি অবিশ্বস্ততার কাজ করেছিলে এবং বনি ইসরায়েলদের সামনে আমাকে পবিত্র বলে মান্য করনি। সেই জন্য যে দেশটা আমি বনি ইসরায়েলদের দিতে যাচ্ছি তা তুমি কেবল দূর থেকে দেখতে পাবে কিন্তু সেখানে তোমার ঢোকা হবে না। এরপর মুসা মোয়াবের সমভূমি থেকে জেরিকোর উল্টা দিকে পিসগা পাহাড় শ্রেণীর মধ্যে সবচেয়ে উঁচু নব পাহাড়ে উঠে গেলেন। সেখান থেকে মাবুদ তাকে গোটা দেশটা দেখালেন, তিনি তাকে গিলিয়ত থেকে দান পর্যন্ত সমস্ত জায়গা দেখালেন। তারপর মাবুদ তাকে বললেন, এই সেই দেশ যা আমি ইব্রাহিম, ইসাক ও ইয়াকুবের কাছে কসম খেয়ে বলেছিলাম, দেশটা আমি তোমার বংশধরদের দেব, দেশটা আমি তোমাকে নিজের চোখে দেখে নেবার সুযোগ দিলাম, কিন্তু নদী পার হয়ে তোমার সেখানে যাওয়া হবে না। মাবুদ যা বলেছিলেন সেই অনুসারে মাবুদের গোলাম মুসা ওই মোয়াব দেশেই ইন্তেকাল করলেন। মোয়াব দেশের বৈত পিয়রের কাছে যে উপত্যকা ছিল সেখানে মাবুদই তাকে দাফন করলেন, কিন্তু তার কবরটা যে কোথায় তা আজ পর্যন্ত কেউ জানে না। ইন্তেকাল করবার সময়ে মুসার বয়স ছিল 120 বছর। তখনও তার দেখবার শক্তি দুর্বল হয়নি, কিংবা তার গায়ের জোরও কমে যায়নি। বনে ইসরায়েলরা মোয়াবের সমভূমিতে 30 দিন পর্যন্ত মুসার জন্য কান্নাকাটি করেছিল। তারপর তাদের কান্নাকাটি ও শোক প্রকাশের সময় শেষ হল। নুনের ছেলে ইউসার উপর মুসা হাত রেখেছিলেন বলে তিনি জ্ঞানদানকারী পাকরুহে পূর্ণ হয়েছিলেন। সেই জন্য বনে ইসরায়েলরা তার কথামতো চলতে লাগল এবং মুসার মধ্য দিয়ে মাবুদ তাদের যে হুকুম দিয়েছিলেন তা পালন করতে লাগল। আজ পর্যন্ত বনে ইসরায়েলদের মধ্যে মুসার মতো আর কোনো নবীর জন্ম হয়নি যার কাছে মাবুদ বন্ধুর মতো সামনাসামনি কথা বলতেন। মাবুদ মুসাকে মিশর দেশে ফেরাউন ও তার কর্মচারী ও তার গোটা দেশের উপর যে সব অলৌকিক চিহ্ন ও কুদরতি দেখাবার জন্য পাঠিয়েছিলেন সেই রকম কাজ আর কেউ করেনি। সমস্ত বনে ইসরায়েলদের চোখের সামনে মুসা যে মহাশক্তি দেখিয়েছিলেন কিংবা যে সব ভয় জাগানো কাজ করেছিলেন তা আর কেউ কখনো করেনি।
তাহলে বন্ধু, এখানেই তৌরাত শেষ হয়। তৌরাতের সমস্ত কিছু লিপিবদ্ধ করে রাখা হয়েছে যাতে আমরা জ্ঞান লাভ করতে পারি ইমান সম্পর্কে এবং আল্লাহের নাজাতে ইমান আনতে পারি। সত্যি মুসা একজন মহান নবী ছিলেন। তিনি আল্লাহকে সরাসরি জানতেন, তিনি আল্লাহর কাছ থেকে কেরামতি চিহ্নিত করতেন। মুসার মধ্যে দিয়ে আল্লাহ ফেরাউনের বন্দিত্ব থেকে বনি ইসরায়েলদের রক্ষা করেছিলেন। তার মধ্যে দিয়ে আল্লাহ আমাদের তৌরাত শরীফ দিয়েছিলেন, যা পাক কিতাবের প্রথম অংশ। মুসা নবী কি লিখেছিলেন তা আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। যিনি মুসার লেখা তৌরাত শরীফ পড়বেন না তিনি অনেক বড় ভুল করবে এবং অধার্মিকতার পথে ধ্বংসের মহা বিপজ্জনক স্থানে আছেন। মনে রাখবেন, তৌরাত হচ্ছে ভিত্তি যা আল্লাহ নিজে তৈরি করেছেন। আল্লাহর সকল নবীদের কিতাব এটির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সত্যি মুসা নবী একটি চমৎকার, বিশাল এবং সুন্দর কিতাব লিখেছেন। এই সকল কিছু লেখার পরও পঞ্চমংশে 18 অধ্যায়ে ঘোষণার চেয়ে কোনো কিছু গুরুত্বপূর্ণ না। এই অধ্যায়ে মুসা বনি ইসরায়েলদের বলেছিলেন যে কিভাবে আল্লাহ অন্য একজনকে তুলে ধরার পরিকল্পনা করছেন, যিনি আরও মহান নবী হবেন এবং আল্লাহর পক্ষ হয়ে সরাসরি কথা বলবেন। শুনুন মুসা বনি ইসরায়েলদের লোকদের কি বলেছিলেন।
তোমাদের মাবুদ আল্লাহ তোমাদের মধ্য থেকে, তোমাদের ভাইদের মধ্য থেকেই তোমাদের জন্য আমার মতো একজন নবী দাঁড় করাবেন, তার কথা মতো তোমাদের চলতে হবে। তুর পাহাড়ের কাছে যেদিন তোমরা সবাই মাবুদের সামনে জমায়েত হয়েছিলে সেই দিন তোমরা তোমাদের মাবুদ আল্লাহর কাছে তাই চেয়েছিলে। তোমরা বলেছিলে, আর আমরা আমাদের মাবুদ আল্লাহর কথা শুনতে কিংবা এই মহান আগুন দেখতে চাই না, তাহলে আমরা মারা যাব। মাবুদ আমাকে বলেছিলেন, তারা ভালোই বলেছে, আমি তাদের ভাইদের মধ্য থেকে তাদের জন্য তোমার মতো একজন নবী দাঁড় করাব, তার মুখ দিয়েই আমি কথা বলব, আর আমি যা বলতে তাকে হুকুম দেব সে তাই তাদের বলবে। সেই নবী আমার নাম করে যে কথা বলবে, কেউ যদি আমার সেই কথা না শোনে তবে আমি নিজেই সেই লোককে দায়ী করব।
মুসার মধ্যে দিয়ে এই ঘোষণা দ্বারা বোঝা যায় আল্লাহ ঘোষণা করেছেন ইব্রানি জাতির মধ্যে থেকে একজন নবী আসবে, 15 এবং 18 আয়াত। একজন মানুষ যিনি আল্লাহর পক্ষ হয়ে সত্য এবং খাঁটি কালাম বলবেন, একজন নবী যিনি আল্লাহ এবং মানুষের মধ্যে মধ্যস্থতাকারী হবেন। আপনি কি জানেন কে এই নবী ছিলেন? আপনি কি জানেন কোন নবী মুসার চেয়েও বড় বড় কেরামতি চিহ্ন দেখিয়েছিলেন? হ্যাঁ, যে নবীর কথা মুসা বলেছিলেন তিনি হচ্ছেন ধার্মিক নাজাদদাতা, যিনি একজন ইহুদি কুমারীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তাকে পরিচিত করানোর জন্য মুসা বনি ইসরায়েলদের আগে থেকেই সতর্ক করেছিলেন।
তার কথামতো তোমাদের চলতে হবে, কেউ যদি আমার সেই কথা না শোনে তবে আমি নিজেই সেই লোককে দায়ী করব।
বন্ধুগণ, এখানেই আমাদের তৌরাতের আলোচনা শেষ করতে হবে। কিভাবে আমরা এই বিশাল এবং চমৎকার কিতাব সম্পর্কে আমাদের যাত্রা শেষ করতে পারি? আসুন, মুসা যেদিন মারা যায় সেদিন তার ঘোষণার মধ্যে দিয়ে শেষ করা যাক। ৩২ অধ্যায়ে মুসা বলেছিলেন,
হে আসমান, আমার কথায় কান দাও, হে দুনিয়া, আমার মুখের কথা শোনো। আমার শিক্ষা বৃষ্টির মতো করে ঝরে পড়ুক, আমার কথা শিশিরের মতো করে নেমে আসুক। আমি মাবুদের নাম ঘোষণা করব, তোমরা আমাদের আল্লাহর মহিমা কাওয়ালি গাও। তিনিই আশ্রয় পাহাড়, তাঁর কাজ নিখুঁত, তার সমস্ত পথ ন্যায়ের পথ। তিনি নির্ভরযোগ্য আল্লাহ, তিনি কোনো অন্যায় করেন না, তিনি ন্যায়বান ও সৎ।
শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ, এবং আমাদের একটি মোবাইল নম্বর আপনারা শুনে নিন। আমাদের মোবাইল নম্বর হল 01905880851। আমি আবারও বলছি, 01905880851। আমাদের সাথে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আপনাদের সকলকে ধন্যবাদ। মুসার মুখে আল্লাহর এই কালামের মাধ্যমে আজকে আমরা আপনাদের বিদায় জানাই। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তীতে আল্লাহর ইচ্ছায় আমরা এর পরের কিতাব শুরু করব, যা মুসার তৌরাতের পরে আসে এবং তৌরাতের সাথে যুক্ত, এবং আল্লাহ কিভাবে বনি ইসরায়েলদের দুগ্ধমধু প্রবাহিত দেশে এনেছিলেন, যার ওয়াদা তিনি তাদের করেছিলেন। আল্লাহ, যিনি চিরকালের গৌরব এবং মহিমার যোগ্য, তিনি আপনাদের রহমত দান করুন। মুসা নবী সঠিকভাবে এই কথাটি বলেছিলেন,
তিনি নির্ভরযোগ্য আল্লাহ, তিনি কোনো অন্যায় করেন না, তিনি ন্যায়বান ও সৎ।